আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধু মিছে স্নেহ স্মৃতি খন্ডন, মিছে মানুষের বন্ধু
লা ইলাহা জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দেলে আছে আমার আল্লাহর ভয়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্যের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূর্যের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লোক আশেপাশে দাঁড়িয়ে থাকতেছে, জায়গা হচ্ছে না। হ্যাঁ, সবাই একটু জমে জমে বসেন। যিনারা আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, এত রাত হয়ে গেছে, একমাত্র কোরআনের মাহফিলে বসা ছাড়া দুই নম্বর কাজ হলো বাড়িতে গিয়ে ঘুম পাড়া। মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। কি কোন আছে হয় আপনি পুরুষ হন না হয় নারী হন, পুরুষ হলে সন্তানের বাপ হবেন, নারী হলে সন্তানের মা হবেন, কিন্তু মাঝখানে থাকলে ও নারীও না পুরুষও না, আপনারা তাদের কি কন? হিজরা কন, হিজরা হিজরা। আমাদের কাহালুতে কয় গাড়িয়া গাড়িয়া, ও পুরুষও না নারীও না। যেনারা মুমিন মুসলমান কোরআনের মাহফিলে, আর মেয়ে মানুষ যারা বাড়িতে থাকবেন, কিন্তু মাঝখানে বটতলায় ঘোরাঘুরি করার কোনো সুযোগ মুসলমানের নাই। কি কন আছে ভাই? এই জন্য সবাইকে বলতেছি, আপনারা যারা বাড়ি ছেড়ে বাইরে আইছেন, কোরআনের ইজ্জতে আল্লাহর ভয় ভক্তি নিয়ে মাহফিলে বসে যান। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, যিনারা মাগরিবের নামাজের পর থেকে এই দীর্ঘ রাত 10:30 মনে হয় বাজতেছে, জি না? এই দীর্ঘ সময় পর্যন্ত আপনাদেরকে কোরআন হাদিসের ওয়াজ শুনালেন, অত্র এলাকা থেকে আল্লাহ যাদেরকে পছন্দ করে রহমানি জলসায় বেহেস্তের টুকরার ভিতরে কবুল করেছেন। পাইকারি হারে সব মানুষ আসতে পারে নাই। রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাক্তুবু হালিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ পাক যাদের প্রতি রহমত নাজিল করেছেন একমাত্র তারাই আরামের বাড়ি আরামের ঘুমটাকে বিসর্জন দিয়া আল্লাহর ভয় ভক্তি নিয়া বেহেস্তের টুকরার ভিতরে সামিল হয়ে গেছেন। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে কোরআন হাদিসের ওয়াজ শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন। জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো বান্দার হক। এ মুহূর্তে আমরা যেখানে বসে আছি, আল্লাহ যদি চায় এখানে কারো যদি মৃত্যু হয়ে যায়, এ মানুষটা খোস নসিব না বদনসিব? আপনাদেরকে দেখার জন্য ফেরেশতা আইছে, সুবহানাল্লাহ, আপনাদেরকে দেখার জন্য ফেরেশতা আইছে। যাদেরকে দেখতে ফেরেশতা আসে, আপনারা কিন্তু ফেরেশতা দেখতে যান নাই, দেখতে গেছেন? বরং ফেরেশতারাই আপনাদেরকে দেখতে আইছে। যাদেরকে দেখতে আসে তাদের দাম বেশি, না যারা দেখতে আসে তাদের দাম বেশি? আপনাদেরকে ফেরেশতারা দেখতে আইছে, এখন দাম বেশি কার, আপনাদের না ফেরেশতার? সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। সুবহানাল্লাহ বলবেন না?
সুবহানাল্লাহ।
যে আল্লাহ পাক আমাদেরকে এত মহাব্বত করে আমাদেরকে তৈরি করেছিলেন আদি পিতা আদমকে, কুল কায়নাতে যত সৃষ্টি আছে আল্লাহ শুধু বলেছেন কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। কিন্তু আদমকে আল্লাহ পাক কুন ফায়াকুন শব্দতে সৃষ্টি করেন নাই, বরং তার কুদরতি হাত দিয়া তৈরি করেছেন। আদমকে তৈরি করার পরে আল্লাহ ফেরেশতাদের বললেন কি করো? উসজুদ, সেজদা করো। একমাত্র কে সেজদা করে নাই? ইল্লা ইবলিস। ইবলিস কি ফেরেশতা? আল্লাহ কিন্তু ফেরেশতাদের সেজদা করতে বলেছিলেন। হ্যাঁ, ইবলিস তো ফেরেশতা না, ওটা সেজদা করে নি, অহংকার করছে। আল্লাহ তাআলা আদমকে তৈরি করে কোন জায়গায় রাখছিলেন? দরেগন কোথায়? বেহেস্তের বাগানে, বেহেস্তের ঘরে। দীর্ঘ 40 বছর আদম ছিলেন একা। সুবহানাল্লাহ। এক বছর, দুই বছর না, 40 বছর। 40 বছর বয়সে আদমের ভিতরে একটা রোগ ঢুকছিল, এ রোগের নাম হলো ছটফটানি। এ রোগ আমাদের আছে না নাই? এ যে আমার ছোট ভাই মাওলানা রুহুল আমিন জেহাদি সাহেব যখন ওয়াজ করতেছিলেন, আমি তো আরামের ঘুম দিছি, আমি জানি 11টার আগে যাওয়া লাগবে না, কিন্তু কতগুলো লোক খালি ছটফট করতেছে, ছটফট করতেছে। কই যে কালো বক্তাটা কখন আসবে ভাই? হায় রে হায়, এত আর শুনেছি তারপরে মন ভরে নাই। ছটফটানির রোগ শুধু আমাদের না, আমাদের বাবারও ছিল, নাম হলো হযরত আদম। জোরেকার নাম কি? 40 বছর বয়সে বেহেস্তের মধ্যে ছটফটায়। আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর। আদম কেন ছটফটায় আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ তাআলা আদমের ছটফটানি বন্ধ করার জন্য আদমের চোখে একটা ঘুম দিলেন, নাওমাকুম সুবাতা। ঘুম হলো শান্তির একটা নিয়ামত বলেন সুবহানাল্লাহ। যখন কোন রোগীর ঘুম হয় না, ডাক্তার ঘুমের বড়ি দেয়, জোরে কোন ঠিক কিনা, ঘুম হলেই রোগ সারবে। আদমের চোখে আল্লাহ ছটফটানি বন্ধ করার জন্য কি দিছেন? ঘুমের দরকার আছে না নাই? এই জন্য রাত 12টা পর্যন্ত ওয়াজ করলি যথেষ্ট ভাই। আমারে কইছে না কয়েক ঘন্টা করা লাগবে। ঘুমের দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা আদমের চোখের বুকের ছটফটানি বন্ধ করার জন্য চোখের ঘরে ঘুম দিলেন। আদম যখন ঘুমে অচেতন, আদম তো চেতন পাবেই, কি কোন পাবে কি পাবে না, আবার যদি চেতন পাইয়া ছটফটাই, এই জন্য আল্লাহ তাআলা আদমের দেহের একটা হাড় কিতাবের মধ্যে আছে, বাম পাজরের বাঁকা হাড় আল্লাহ করলেন অপারেশন। সুবহানাল্লাহ। কোন ডাক্তারের নাম কি? আরো জোরে কোন? আমার আল্লাহ তাআলা আদম যখন ঘুমে অচেতন আল্লাহ করলেন অপারেশন দেহের বাম পাজরের বাঁকা হাড়। কেন সোজা হাড় নিতে কি দোষ ছিল? আল্লাহ বেঁকা কেন নিল? সৃষ্টিগত দিক দিয়ে আমার মা বোনের একটু বেঁকা, ঠিক না ভাই? এই জন্য আপনি যদি একটা শাড়ি কিনে দেন মন ভরে না, যদি মারের কষ্ট উঠে যায় চিল্লায় কয় রং সব গেল। মা বোনেরা যদি নিজে একটা শাড়ি কিনে রং সব উঠে যায়, আপনি যদি বলেন রং তো নাই, ও কয় রং উঠলে কি হবে, শাড়ির জমিন ভালো? আমার মা বোনের একটু বেঁকা, জোরে কোন ঠিক কিনা? অনেক মা বোনের আওয়াজ শুনতে আইসে, কয় আমাদের ধরলো আগে, মায়ের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, রে দুনিয়ার সন্তানেরা শোনো, বাবার চাইতে মায়ের দাম তিন গুণ বেশি। কয় গুণ বেশি? আর নবী আমার তিনবার মায়ের কথা কইছেন, বাপের কথা কয়বার? সেই মায়ের বিরুদ্ধে বলা যাবে? কিন্তু সৃষ্টিগত দিক দিয়া আল্লাহ আদমের দেহের বাঁকা হাড় দিয়া মা হাওয়ারে সৃষ্টি করলেন। হাওয়ারে সৃষ্টি করে আদম আলাইহিস সালাম থেকে 11 গজ দূরে, জোরে কোন কত, সুন্দর একটা বাদামের টুলে আমার আল্লাহ তাআলা নিজেই হাওয়ারে সাজায়া রাখলেন। এমন সময় আদমের চোখের ঘুমটা কায়রা নিলেন। আদম ঘুম থেকে চেতন পাইয়া আমার আল্লাহর দিকেও খেয়াল নাই, বেহেস্তেরও কোনো মহব্বত কলি যায় নাই, দুইখানা হাত হাওয়ার দিকে বাড়াইয়া দিলে, আল্লাহর দিকেও খেয়াল নাই, বেহেস্তেরও খেয়াল নাই, খেয়াল পড়ছে কোন দিকে? পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহায় লাগে আঁচল দিয়া মুখটা ঢাকো। কি গান আমাদের যুবকের, এই গান গায় কি গায় না? এই গানটা গাওয়া আসলে অন্যায় নয়। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, মা বোনদের মধ্যে রূপের ঝলক আছে বলি আমার আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা রে পর্দাহারা হইয়া রাস্তায় যদি ঘোরো, যুবকগুলো তোমাদের দিকে পাগলা হবে। আর সব যুবক যদি পাগলা হয়ে যায়, শুধু বুড়া মানুষ আল্লাহর জিকির নামাজ পড়িরা কোনো লাভ নাই। আল্লাহর আইন করছে মা বোনদের পর্দায় থাকা লাগবে, জোরে কোন কোথায়? আমার আল্লাহ তাআলা আদমকে তৈরি করেছিলেন ফাঁকা জায়গায়, আর মা হাওয়াকে সৃষ্টি করলেন বেহেস্তের ঘরে। খুব খেয়াল করে শোনা লাগবে, আদমকে তৈরি করছিলেন কোথায় আর হাওয়ারে সৃষ্টি করছে কোন জায়গায়? বেহেস্তের ঘরে সৃষ্টি করে 11 গজ দূরে রাখছে মা হাওয়ারে। ঘুম থেকে চেতন পাই আদম হাত বাড়াইয়া দিস, আল্লাহ ডাক দেয়, কয় আদম হাত বাড়ালি পাবি না। স্বয়ং আল্লাহ তাআলা ঘটক হইয়া, সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা ঘটক হইয়া আদম আর হাওয়ার বিয়াটা পড়াইয়া দিলেন। আদমের ছটফটানি বন্ধ হলো, বেহেস্তের মধ্যে সংসার শুরু করলেন। কিন্তু একজনের সইল না, বেটার নাম হলো ইবলিস, জোরে কার নাম কি? আমরা সবাই জানি একটা গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইছে রে দুনিয়া। আদম খাইল, হাওয়া খাইল, ইবলিস শয়তানের মনে আশা পুরিল, এরকম একটা গান আছে না নাই? আসলে কি একটা গন্ধমের জন্য আল্লাহ দুনিয়া বানাইছে? জোরে কন, একটা গন্ধমের জন্য। এগুলো মারেফতের পাগলারা কয়, কারা কয়? মারেফতের পাগল বোঝেন না? কতগুলো আছে, আগে কররে মোনাখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না, কেন তোমার চোখটা করলা কানারে শরীয়তের মৌলানা। শরীয়তের মৌলানা বোঝেন? আমরা যারা কোরআন হাদিসের ওয়াজ করি আমাদের শরীয়তের মৌলানা কয়, এই মৌলানার নাকি চোখ কানা। লাইলাতুল মিরাজে নবী আমার 90 পারা কোরআন পাশে, 30 পারা জাহিরি, 60 পারা বাতুনি, জোরে কন নাউজুবিল্লাহ, বাজান রব মিরাজের রজনীতে নবীর সঙ্গে আল্লাহর গোপন কিছু কথা হয়েছিল, ইসলাম গোপন কিছু করে না, সব কিছু প্রকাশ করে দিল, জোরে কন ঠিক কিনা? যে কথা বলতে চাই, ইবলিস শয়তানের মনে হিংসা হলো, বেহেস্ত থেকে আদম হাওয়ারে বের করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ইবলিস কোনোদিন আদমের কাছে আইতে পারবে না, কারণ আদমকে আল্লাহ স্বয়ং কুদরতি হাত দিয়ে তৈরি করেছে, এই কারণে কোনোদিন ইবলিস আদমের কাছে আইতে পারবে না। আজ শয়তান যদি পুরুষের কাছে চায়, নারী দিয়া আসে, জোরে কন ঠিক কিনা? আমাদের কাছে শয়তান কিন্তু সরাসরি আসবে না, কার মাধ্যমে আসবে? নারীর ভিতর দিয়ে আসবে। আদমকে আল্লাহ তৈরি করেছে কি দিয়া? আল্লাহর কুদরতি হাত দিয়া। আর হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন কোন পায়া, কোন শব্দ দিয়া? ইবলিস শয়তান বেহেস্তের মধ্যে ঢুকে মা হাওয়ারে গন্ধম খাওয়ায়া, হাওয়ারে কইলেন আমি তো তোমার স্বামীরে গন্ধম খাওয়াতে পারবো না, তবে তোমার ভিতরে আমি ঢুইকা দিলাম বিষখানা, তুমি আদম রে খাওয়ায়ো। গন্ধম নিয়ে যখন আদমের সামনে হাওয়া দাঁড়াইছে, কিতাবের মধ্যে আছে মারছে দৌড়, কি করছে এত জোরে আদম দৌড়াই কেন? যে আদম ছটফটানি বন্ধ করার জন্য হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছে, সে হাওয়ারে দিকে আদম দৌড়াই কেন? কারণ হাওয়ার হাতে কি আছে বলেন? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন, এটা চোখে দেখলে তো গরম লাগে ভাই, তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা খুব খেয়াল করে শোনা লাগবে। বেহেস্তে শয়তান আইছিল কার কাছে? আরো জোরে কন, কার কাছে? আমার কাছে শয়তান আইছে। 40 বছর আদম বেহেস্তের মধ্যে একলা ছিলেন, কোনোদিন কি শয়তান বেহেস্তে ঢুকছে? জোরে কন ঢুকছে? বাজান রে, হাওয়ারে সৃষ্টি করার পরই শয়তান বেহেস্ত আইল, হাওয়ারে গন্ধম খাওয়াইছে। কিতাব পড়ে দেখেন, তাফসির পড়ে দেখেন, হাওয়া গন্ধম খাইছে, আদম কিন্তু গন্ধম খায় নাই, আদম রে গন্ধম খাওয়ানো হয়েছে। কি করা হয়েছে? কোন এক ব্যক্তি যদি সুদ খায়, ওই সুদের বাড়িতে কোন মৌলবি যদি দাওয়াত খায়, বলেন তো মৌলবির দোষ না যে বেটা দাওয়াত দিছে তার দোষ? খেয়াল করে শোনা লাগবে, একটা ব্যক্তি সরাসরি সুদ খাইছে আর সুদারুর বাড়িতে মৌলবি খাইছে, মৌলবির দোষ একেবারেই নাই? কি কোন আছে না নাই? মৌলবিটা খাওয়ার আগে তাহকিক করা লাগবে, কার বাড়িতে খাইতেছি, কে বেটা আমারে দাওয়াত দিল, তার সম্পর্কে জানার দরকার ইসলামে আছে না নাই? একজন মসজিদের ইমাম, একজন আলেম পাইকারি হারে সবার বাড়িতে যদি দাওয়াত খায়, একদিন সুদওয়ালা বলবে আমার সুদ খাওয়ার মধ্যে কোনো দোষ নাই, কারণ মসজিদের ইমাম তো আমার বাড়িতে ভাত খায়। ঠিক কিনা বলেন ভাই? মা হাওয়া গন্ধম খাইছে আর আদম রে দাওয়াত করে খাওয়াইছে, একেবারে শরবতের মধ্যে গন্ধম টারিফাইং করে। আদমকে যখন গন্ধম খাওয়ানো হলো, আমার আল্লাহ ঘোষণা করলো বেহেস্ত থেকে বের হইয়া যা। কিতাবের মধ্যে আছে আদম গন্ধম খাওয়ার চার দিন পূর্বে হাওয়া খাইছে, জোরে কন কয়দিন? চার দিন পূর্বে হাওয়া যখন গন্ধম খাইছে তখনই যদি আল্লাহ বেহস্ত থেকে হাওয়াকে বের করে দিত, বলেন তো আমাদের পিতা আদমকে কি গন্ধম খাওয়া লাগতো? যে হাওয়া খাইছে আল্লাহ যদি কয় হাওয়া বার হইয়া যা, তাহলে আদম তো গন্ধম খাইতো না। হাওয়া গন্ধম খাইছে আল্লাহ কিছুই কয় না। যখন আদম রে খাওয়াইছে তখন আল্লাহ করলেন ঘোষণা, আর বেহেস্তে থাকতে পারবে না। এর থেকে বোঝা যায় আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। সবার আল্লাহ কইলেন না? আল্লাহর জন্য কে আর আদমের জন্য? আদম হাওয়া দুইটাই যদি আল্লাহর জন্য হইতো তাহলে আদম হাওয়া দুইজনকেই আল্লাহ সৃষ্টি করত, তৈরি করত, ঠিক না? একসঙ্গে করত, কিন্তু তা করে নাই। আল্লাহর জন্য আদমকে তৈরি করছে আর আদমের ছটফট নিবন্ধ করার জন্য হাওয়ারে সৃষ্টি করছে। এই পুরুষ মানুষেরা বোঝা লাগবে না, খালি মেয়া মানুষের প্রধানমন্ত্রী বানান, এবার অবশ্য ভালোই হয়েছে। ফখরুদ্দিন একবার দুইটারই সাইজ করছে। এই জন্য আমাদের এলাকায় একটা কথা বলে, ফখরুদ্দিনের সরকার মাঝে মধ্যে দরকার, সব সময় দরকার নাই, মাঝে মধ্যে দরকার। তাই বলে আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমি আমার পক্ষে বলতেছি, মায়ের পক্ষেও বলবো, একটু খেয়াল করতে হবে। আল্লাহর জন্য আদম, জোরে কোন আল্লাহর জন্য কে? আর আদমের জন্য আদম পড়ে গেল শ্রীলঙ্কায়, মাহা পড়েছে জেদ্দায়, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আদম যায়নি। সব জায়গায় আদম দৌড়ায় আর কান্দে, বাজান রে, এমন একটি জায়গা পৃথিবীর বুকে আছে যে জায়গা বরাবর চতুর্থ আসমানে আল্লাহর একটা ঘর বাইতুল মামুর, ওই বাইতুল মামুর বরাবর আল্লাহর বাড়ি আরশে আজিম, এই বাইতুল মামুরের ছায়া পড়ছে বর্তমানের কাবা, জোরে কন কোথায়? তখন কাবা ঘর ছিল না, তবে বাইতুল মামুরের ছায়া দুনিয়ার বুকে ছিল, জোরে কন, ঠিক কি না? ওই কাবা ঘরের ভিতরে আদম যখন ঢুকছে, ঘর নাই শুধু জায়গা, আমার আল্লাহরে ডাক দেয় আল্লাহ, সাড়ে তিনশো বছর ধরে কান্দি, এখন পর্যন্ত তুমি তওবা কবুল করো না। আল্লাহ ডাক দেখায় আদম রে, শুধু কাঁদলে হবে না, কেন কান্দতেছিস একটা বার চিন্তা ভাবনা করে, কান্দা লাগবে, জোরে কন, ঠিক কি না? রাস্তা দিয়ে একটা কুকুর যায়, কুকুর বোঝেন আপনারা কি কম, কুত্তা না কুকুর, পেটের মধ্যে কোনো খাওয়া দাওয়া নাই, কুকুর খালি এরকম লড়তেছে আর যাচ্ছে। একটা বান্দার দয়া হলো, আরে কুকুরটা বুঝি না খেয়েই মরে যাচ্ছে। ও যাচ্ছিল এক জায়গায়, ওর কাছে একটা টোপলা আছে, টোপলাটা মাটিতে রাইখা দৌড়ে গিয়া কুকুরের পা ধরে কাঁদতেছে, কুকুর রে না খেয়ে মরে যাচ্ছিস, তোর জন্য আমার কলিজা যায় যায়। এই কুকুর, তোর পেটে খাবার নাই, আমার কলিজায় কষ্ট হয়, কুকুরের পা ধরে কাঁদতেছে। রাস্তা দিয়ে আর একজন মানুষ যাওয়ার সময় চিন্তা করে, ও বেটা যখন কুকুরের পা ধরে কান্দে নিশ্চয়ই বরকতের কুকুর, কারণ বাংলাদেশ এমন একটা দেশ আপনারা সবাই জানেন, রোগ ব্যাধি ব্যারাম থেকে যদি ভালো হতে চাও জিনাই দহ সইলা যাও। আমাদের এলাকার রব উঠছিল কয়েক বছর আগে, ঠিক না ভাই? ব্যারাম ব্যাধি থেকে যদি ভালো হবার চাও জিনাই দহ সইলা যাও। কোরআন হাদিস বাদ দিয়ে সব মানুষ পাইকারি হারে ঝিনাইদহ যায়। গত বছর ঝিনাইদহের পাশে ওয়াজ করলাম, খবর কি ভাই, তো একজনও আসে না। আরে বাঙালি, কোরআন হাদিসের তালে না থাকার কারণে শয়তান যেখানে সেখানে নিয়ে যায়, জোরে কন, ঠিক কিনা? আল্লাহর কোরআন নবীর আদর্শকে যদি মুসলমান আঁকড়ে ধরে, কোনদিন মুসলমান যেখানে সেখানে যাবে না। মুসলমানের জায়গা হলো আল্লাহর জান্নাত, জোরে কন, ঠিক কিনা? ব্যারাম ব্যাধি থেকে যদি ভালো হতে চাও ঝিনাইদহ যাবে না কোরআনের কাছে আসবেন? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মাহুয়া শিফা ও রহমাতুলিলমুমিনিন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে। মানুষগুলো যদি কোরআনের কাছে আসে কোনো ব্যারাম বেদি থাকবে না, এই ঘোষণাকার। আমরা কোরআনকে বাদ দিয়া যদি ঝিনাই দহ যায় আল্লাহ খুশি না বেজার? তো একজন কুকুরের পা ধরে কানতেছে, আর একজন লোক চিন্তা করে নিশ্চয় বরকতের কুকুর হবে। কি কুকুর হবে? ও যখন কানতেছে আমি কাঁদবো না কেন? কুকুরের আর একটা পা ধরে ও সমান্তালে কান্দে। রাস্তা দিয়ে মানুষ যায় কি যায় না? যাওয়ার সময় আর একজন দেখে, দুইজন যখন কুকুরের পা ধরে কান্দে, এ জামাত আমি ছাড়ব না। আরবিতে একে ওয়াহে দুয়ে তাসমিয়া তিনে জামাত বলা হয়। তো দুইজন যখন কানতেছে, আমি যদি কান্দি তাহলে কান্দার জামাত হবে। কিসের জামাত? ও বেটা কুকুরের আর একটা পা ধরা কান্দে, রাস্তা দিয়ে আর একজন পাবলিক যায়, যাওয়ার সময় চিন্তা করে, আহারে এখনো তো একটা পা বাকি আস। ওরা তিনজন যখন কান্দে আমিও কাঁদবো। কুকুরের চার নম্বর পা ধরে কান্না শুরু করছে। পাঁচ নম্বর ব্যক্তি যাওয়ার বেলায় দেখে চারটা পা যখন ফুরায় আছে এখনো একটা ন্যাজ বাকি আছে। ও বেটা কুকুরের ন্যাজ ধরে কান্দে। কয় ব্যক্তি কান্দতেছে? ছয় নম্বর ব্যক্তি যখন রাস্তা দিয়া যায়, ও বেটা চিল্লায় কয় বেদাত। জোরে কি কন? বেদাত। বেদাত বোঝেন না? ইসলামে তেমন কোনদিন দেখলাম না কুকুরের পাও ধরে ন্যাজ ধরে কান্দার। এরা পাঁচজন বড় বেদাত করতেছে, এটা মানা যায় না। ও সরাসরি ন্যাজ ধরছে ব্যক্তিরে, কয় কেন কান্দো? কয় জানি না। তো কান্দতেছো কেন? ওরা কান্দে তাই কান্দি। আপনারা বলেন দেখা দেখি কান্দে কোনো লাভ আছে? আর একজন রে কয় তুমি কান্দো কেন? বলে আমার আগে তিনজন কান্দে তাই কান্দি। আর একজন রে কয় তুমি কান্দো কেন? বলে দুইজনের কান্দা দেখে জামাত ধরছি। আর একজন রে কয় তুমি কান্দো কেন? বলে ভাইজান এ ব্যক্তি তো সর্বপ্রথম কান্দতেছে। ওরে হাত ধরে কয় বেটা রে কুকুরের পা ধরে কেন কান্দতেছো? বলে তোমার চোখ নাই, কুকুরের পেটের মধ্যে খাবার নাই, কুকুর না খাইয়া ঢুলতেছে আর রাস্তা দিয়া যায়, এ কারণে পা ধরে কান্দে কুকুরকে সান্ত্বনা জানাই। বলে তোমার টোফলায় কি? বলে কয়েকটা রুটি আছে, ক্ষুধা লাগলে খাবো। পা ধরে কান্দা বাদ দিয়া টোপলা রুটি বের করে যদি কুকুরের মুখের সামনে দিতা তাহলে তো কুকুরের উপকার ভালো হয়। ও বেটা কয় কান্দা বড় সহজ, তো টোপলা খোলা যায় না। জান সারা রাত কোরআন হাদিসের ওয়াজ শোনা যায় কিন্তু ফজরের নামাজ পড়া যায় না, এমন শ্রোতা আছে না নাই? সারা রাত কোরআনের ওয়াজ শুনবে কিন্তু এশার নামাজ পড়বে না, এশাও পড়বে না, ফজরও পড়বে না। সারা রাত কোরআন হাদিসের ওয়াজ শুনবে। আমার আল্লাহ হাসরে বজলু রশিদকে ডাক দিয়ে কইবে, রে বক্তা কি ওয়াজ করলি যে তোর ওয়াজ বান্দারে ভালো লাগে আর আমার নামাজ ভালো লাগে না? এ বক্তা, আমার কোরআনের চাইতে নামাজের চাইতে তোর ওয়াজের মধু কি বেশি? তোরে তক্তা বানায় জাহান্নামে দিবার চাই। আমার মতো বক্তারে যদি বাঁচাতে চান, রে আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়তে হবে। ভাই জান রাজি আসেন? রাজি আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তাবারাকাল্লাহ। নামাজ যদি পড়তে রাজি আছেন তাহলে আমি ওয়াজের টাইম একটু বাড়াতে পারি ইনশাআল্লাহ। আর যদি কোন হুজুর একটা মন তো ওয়াজ শুনে ফজর নাই, পিটুন খেয়ে কিন্তু আমার জীবন যাবে ভাই। তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মধ্যে জিকির আজকার হবে, দুই একজন কি তখন ওটা বসা করবেন নাকি? এই দেখেন, একটা দুইটা তিনটা যাচ্ছে, ওই দিকে আরো দুইটা গেছে। কি অসুবিধা ভাই? ও পেশাব টেশাব থাকতে পারে, আসলেই তাই। আমি যদি এখানে ওয়াজ করতে করতে বলি আপনারা একটু বসেন, আমি পেশাব করবার চাই, আপনারা কি খুশি না বেজার? এই সাদ আলী ভাই ডাক দেবেন, কে রে সাদ আলী, এ কোন বক্তাকে দাওয়াত দিছো রে, ওয়াজ করতে করতে পেশাব করার চাই, জোরে কোন ঠিক কিনা? বক্তা যদি ওয়াজ করতে করতে পেশাব করতে চাই, সব শ্রোতা বেজার। কিন্তু বক্তা ওয়াজ করতে করতে বক্তার সামনে থেকে শ্রোতারা যদি পেশাব করতে যায়, বক্তার মন বেজার হয় না? কিছু সময়, বেশি সময় না তো, রহমতের ফেরেশতা যাদেরকে দেখার জন্য আইছে, সুবহানাল্লাহ, এটা তুই আমুয়া মাহফিল না, আপনার দেখার জন্য অসংখ্য ফেরেশতা আইছে, ফেরেশতা সাক্ষী হয়ে আছে, মাহফিল শেষ হয়ে গেলে ফেরেশতারা কার কাছে যাবে?
আল্লাহর কাছে।
আপনারা যাবেন কোথায়, আর ফেরেশতারা যাবে কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলবো নাই, ফেরেশতারা ব্রেক, সঙ্গে সঙ্গে ফেরেশতারা ব্রেক হয়ে যাবে। আল্লাহ বলবেন গেছিলা কোথায়, ফেরেশতারা বলবে আল্লাহ আমরা যে কোথায় গেছিলাম আপনি ভালো জানেন। আল্লাহ বলবে ফেরেশতারা এত ফেসাল শুনবার চাই না, কোন জায়গায় গেছিলি জানতে চাই। ফেরেশতারা এখানে আইছে কার হুকুমে?
আল্লাহ।
আল্লাহ জানে কি জানে না? এরপরেও আবার কেন জানতে চায়? এর মধ্যে হেকমত আছে না নাই? বাবার সঙ্গে ছোট ছেলে, ছোট বাচ্চা যায় নানার বাড়ি, জোরে কন কোন বাড়ি? মা সুন্দর করে ছেলেটারে সাজাই দিছে, স্বামীর সঙ্গে নানার বাড়ি যায়। দুই দিন পর যখন ছেলে আইছে, মা জানে কে জানে না কোন জায়গা থেকে আইছে। এরপরে মা বলে বাবু তুমি গেছিলা কোথায়? জানার পরেও মা জানতে চাই, কারণ মা তার বাপ মারে এতই ভালোবাসে। ওই কসি কণ্ঠে যখন বলে নানার বাড়ি গেছিলাম, মা কয় তোমার নানা কেমন ব্যবহার করছে? কয় খুব ভালো। নানিটা কেমন করছে? খুব ভালো। মামার খুশি হইয়া যায়, মা যেমন বাপ মারে ভালোবাসে, কুসি মুখে বাপ মার কথা জানতে চায়, আমার আল্লাহ বান্দাকে এতই ভালোবাসে। জানার পরে ফেরেশতার মুখে শুনতে চায়, এ ফেরেশতা গেছলা কোথায়? ফেরেশতা কয় আল্লাহ আপনি তো জানেন। জানার পরে যখন জানতে চান, তাহলে শোনেন খলিফা পাড়ায় ইসলামের বাগান লাগছিল, কতগুলো আল্লাহর বান্দারা কোরআনের মাহফিল করছিল, আপনার হুকুমে আমরা সেখানে গেছিলাম। আল্লাহ বলবেন ফেরেশতারা তোমরা দেখছো কি? আল্লাহর দেখা বড় না ফেরেশতার দেখা বড়? ফেরেশতারা খালি উপর দেখতেছে, আর আমার আল্লাহ এমন দেখনি ওয়ালা আমাদের কলিজার খবর পর্যন্ত জানতেছে। এরপরে আল্লাহ বলবে ফেরেশতারা তোমরা দেখছো কি? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার কতগুলো পাগল বান্দারা আরামের ঘুম ছেড়ে আরামের বাড়ির মহব্বত বাদ দিয়া কোরআনের মাহফিল এমন ভাবে বসে গেল, আমার আল্লাহ বলবেন বসার সাইজটা কেমন ছিল? সুবহানাল্লাহ। কোন ফেরেশতারা আমাদের বসার সাইজ দেখতেছি, দেখতেছে না? সারা রাত ধরে ক্রিকেট খেলা দেখে এমন যুবক আছে না নাই? এই তো গত বছর গোটা বিশ্বের ক্রিকেট খেলা হলো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এর মধ্যে বাংলাদেশও আছিল, ঠিক না? একদিন বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার খেলা, আমার সেই দিন সিংড়ার সোহাগ বাড়িতে আস, মাহফিলে লোকজন নাই। তা আমি কইলাম ভাই বহু লোক হয় এবারে নাই কেন? কয় হুজুর আপনি তো জানেন না ক্রিকেট খেলা হয়। আমি কইলাম কখন? কয় সারা রাত। সারা রাত যুবকেরা দেখে, বলে দেখে অনেক। পরের দিন আমার এলাকার যুবকদের কইলাম খবর কি? কয় অস্ট্রেলিয়া ঠকছে, বাংলাদেশ জিতে গেছে। আমি কইলাম আলহামদুলিল্লাহ, যদিও না দেখি, বাংলাদেশ জিতার খবর শুনলে খুশি না বেজার? তো বাবা সারা রাত দেখছে? কয় হ্যাঁ হুজুর দেখছি আমরা। কয় ঘুম টুম ধরে কি বলেন হুজুর, ঘুম ধরবে কেমনে? যখন ছক্কা মারে, চার মারে, বোল্ড আউট হয়, ক্যাচ আউট হয়, আমরা খালি চায়ে চেয়ে দেখি, ঘুম ধরে না। সারা রাত ক্রিকেট খেলা দেখতে ঘুম ধরে না, ছক্কা কেমনে হয়, চার কেমনে হয়, রান আউট কেমনে হয়, বোল্ড আউট, ক্যাচ আউট কেমনে হয়, সব যদি দুই চোখ দিয়া দেখতে পারে সারা রাত, আল্লাহর কোরআনের মাহফিলে কি দুই চার ঘন্টা চেতন থাকা যায় না?
ইনশাআল্লাহ।
জোরে কোন যায় কি যায় না? আল্লাহ বলবেন বসার সাইজটা কেমন ছিল? ফেরেশতারা বলবে আল্লাহ এক চক পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া দুইটা ঘন্টন মারলে চিনি যেমন পানির মধ্যে বিলীন হইয়া যায়, আপনার বান্দা বান্দিরা কোরআনের আকর্ষণে পাগল হইয়া জান্নাতের বাগানে এমন ভাবে বসেছিল যেন বাড়ির কথা মনে নাই, ঘুমের কথা মনে না। আল্লাহ বলায় ফেরেশতারা তোরা সাক্ষী থাক, কারণ তোরাই বলেছিলি মানুষ তৈরি করলে দুনিয়াতে ফেতনা করবে, ফাসাদ করবে। আজকে তোরাই বলতেছিস ফেতনা ফাসাদ বাদ দিয়া, কোরআনের মাহফিলে পাগল হয়ে বসেছিল তোরা সাক্ষী থাক। খলিফা পাড়া কোরআনের মাহফিলে যে সমস্ত বান্দা বান্দি রাইছে, আমি তাদের সবাই রে জান্নাত দিয়া দিলা। হয়তো ভাবতেছেন বেহেশত পাওয়া সহজ হয়ে গেল, অনেকে ভাবতেছেন বেহেশত পাওয়া তো খুব সহজ, কারণ আমাদের মধ্যে কতগুলো লোক আছে বেহেশতরে এত কঠিন বানাইছে মনে হয় মুসলমানরা বেহেশতই পাবে না। এক হিন্দুর আমি কইছিলাম, ভাইজান মরলে কোথায় যাবে? কয় স্বর্গে যাব। সরাসরি কি কয়? আর এক মুসলমানকে কইলাম মরলে কোথায় যাবে? কয় কবরে যাব। দেখছেন, হিন্দু মরার সঙ্গে সঙ্গে স্বর্গে যাবে এই বিশ্বাস, আর মুসলমান কয় মরলে কবরে যাব। এমন আজাব দিবে রে ভাই কবরে রয় মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের সোটেতে। ইমাম গাজ্জালী বলেন, এক বছর দুই বছর নয়, দীর্ঘ ৪০ বছর কবর আর মৃত্যুর উপরে আমি মোরাকাবা করেছি। মোরাকাবা বুঝেন, তরিকতের মানুষ যারা মোরাকাবা বুঝতে পারবেন, দীর্ঘ ৪০টি বছর আমি কবর আর মৃত্যুর উপরে মোরাকাবা করেছি। আমার আল্লাহ তাআলা ইলহাম দিয়ে আমারে জানায় দিছে, রে গাজ্জালী শুনে নে, মুসলমানের জীবনে শ্রেষ্ঠ দুই খবর, একটা মৃত্যু আর একটা হলো কবর। প্রত্যেকটি মুসলমান মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া তার আসল বাড়ি জান্নাতে চইলা যাবে। মুসলমানের আসল বাড়ি কোথায়? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই পাড়ি দিতে কেমনে করলি আশারে। এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন বদল দিয়ারে, কিল্লি তামাশিসারে। এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। বান্তু সিরুন আল হায়াত আদ দুনিয়া, ওয়াল আখিরাতু খায়রু আবকা। জোরে সোরে কান, সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকার জন্য আইছি ভাই, বর্তমানে যেখানে কাবা ঘর, জোরে কন কি ঘর? ওই কাবা ঘরের জায়গার মধ্যে আদম যখন ঢুকছে, সমানে কান্দিয়ার কয় আল্লাহ 350 বছর কানলাম, কত বছর এখন পর্যন্ত আমার তওবা কবুল হইল না। আদম কাদার সময় একটা দোয়া পড়ছিলেন, আল্লাহ কোরআনে রেকর্ড করছে, রব্বানা, সবাই পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কয় বছর ধরে কান, কয় বছর? 350 বছর কান্দে, আর আদম দৌড়াই কাবা ঘরের মধ্যে যখন আইছে, আল্লাহরে ডাক দেয়, কয় আল্লাহ এত কাঁদলাম কিন্তু তুমি কবুলের সুসংবাদ কেন দেও না? আল্লাহ কয়, আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কাঁদা লাগবে, ধরে কান ঠিক কিনা? এ আদম কান্দা বন্ধ করো। আদম কান্দা বন্ধ করে চিন্তার সাগরে যাকে বলা হয় মোরাকাবা মুশাহেদা। ইসলামে মোরাকাবা মুশাহেদার দাম আছে না নাই? মোরাকাবা হলো গবেষণা করা, চিন্তা করা। আদম কান্দা বন্ধ করে দিয়া ওই কাবা ঘরের জায়গায় চিন্তার সাগরে যখন ডুব মারছে, আল্লাহ আদমের সামনে বেহেস্তের দরজা হাজির করছে, ওই দরজার উপরে লেখা আছে, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম হিসকি খাইছে, জোরে কন কি খাইছে? আল্লাহ কয়, কে রে আদম, মোরাকাবার মধ্যে হিসকি কেন? আদম বলে, আল্লাহ 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কানছি, কিন্তু বেহেস্তের দরজায় তোমার সঙ্গে মোহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে গেছি। আজকে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মোহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে কান্তি চাই। আল্লাহ বলে আদম রে কান্দা লাগবে না, ওই নামের ওসিলাই তোরে মাফ করে দিলাম। বাজান রে, শুধু আল্লাহর কাছে কাঁদলে হয় না, মোহাম্মদ রাসূলুল্লাহরও দরকার পড়ে তোরে কান, ঠিক কিনা? আমরা আমাদের নবীকে চিনতে পারি না, নবী সম্পর্কে খেয়াল করতে পারি না রে ভাই। আবু জেহেল উতবা সাহেব একদিন প্রস্তাব দিল, আব্দুল্লাহ রে তিম ফোলান, বারবার আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাও, আমরা তাচ্ছি তাচ্ছিল্য করে তোমারে খেদায় দেই। এ আব্দুল্লাহ রে তিম ফোলান, তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 100 বার বলবো, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ আমরা বলতে চাই না। নবী আমার মুস্কি মুস্কি খুশি হয় কন, সুবহানাল্লাহ। নবী আমার ভাবতেছে, আবু জেহেল উতবা সাহেবা তো লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়তে চায় মনে মনে খুশি হইলে আল্লাহ ডাক দে, বলে হাবিবুল্লাহ শুধু আপনি খুশি হলে হলে চলবে না, আমি আল্লাহরেও খুশি হতে হবে। আবু জেহেল উতবা সাহেবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনারে খুশি করতে চাই, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রাসূলুল্লাহ না পড়বে আমি আল্লাহ খুশি হব না। আপনি যেমন লা ইলাহা ইল্লাল্লাহতে খুশি, আমি আল্লাহ তেমন মোহাম্মদ রাসূলুল্লাহই খুশি। এখন বলেন, শুধু আল্লাহ দিয়া হয় না, রাসূলও লাগে। বাজান রে, নবী চিনতে পারি নাই, নবী চিনেছে ফেরেশতা জিব্রাইল, জোরে কনকে বাজান। জিব্রাইল আমার নবীরে কখন চিনছে? যতবার ওহী নিয়া জিব্রাইল আসে, কোনদিন কি আল্লাহর কাছে জিব্রাইল যাইতে পারে? জোরে কন পারে। এই যে কোরআন লাহে মাহফুজ থেকে অবারিত ভাবে জিব্রাইলের কাছে আসে, ওখান থেকে জিব্রাইল আল্লাহর নবীর কাছে নিয়ে আসে। একদিন আল্লাহর রাসুল জিব্রাইলকে বলল, জিব্রাইল ভাই, তুমি যে কোরআন নিয়ে আসতেছো, তুমি কি কোরআনের মালিক রে কোনোদিন দেখছো? জিব্রাইল কান্দার কয়, নাবি দেখার বড় সাত কিন্তু পাই নাই। দেখার সাত করছিল মুসা নবী, জোরে কন কোন নবী? আল্লাহ কইছে, লান্তারা নিয়া মুসা, আল্লাহরে দেখা সম্ভব না। জিব্রাইলের মনে আল্লাহ দেখার বাসনা কিন্তু কোনোদিন পুরা হলো না। লাইলাতুল মেরাজের জিব্রাইল মনে মনে আশা করছে, আজকে নবীর সঙ্গে আমিও আল্লাহর কাছে যাব। সিদরাতুল মুনতাহায় আল্লাহ ডাক দে, বলেন ব্রেক। আল্লাহ কি কইছে? নবী আর জিব্রাইল দুইজনই ব্রেক হইছে। আল্লাহ কয়, হাবিব গপ, শুধু জিব্রাইলকে ব্রেক করতে কইছে, আপনি ব্রেক করবেন না, আপনি আমার বাড়িতে চলে আসেন, এমন একটি জায়গা এখানে আপনি আসতে পারবেন কিন্তু জিব্রাইল আসতে পারবে না। একটা ধাপ যদি জিব্রাইল সামনে পা বাড়ায় সমস্ত পাখা পুড়ে ছাই হয়ে যাবে। জিব্রাইল ভয়ে কাঁপতেছে, নবী আমার দামি এলাকা বিশ্বাস করে পায়ের জুতা খুলে যখন আরশ আজিমের দিকে যাবার চাই, আল্লাহ ডাক দে, বলেন হাবিব, জিব্রাইল আসতে পারে না, বলে দামি এলাকা ঠিক আছে, তবে জুতা খোলা লাগবে না, আমার আরশ আজিম দামি হতে পারে, আপনার জুতার চাইতে দামি না। সেদিন জিব্রাইল বুঝেছে নবীর দাম আছে না নাই। সাড়ে 300 বছর আদম কানছে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে, রব্বানা জালামনা বলে তওবা কবুল হয় না। মোহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা করছে, সঙ্গে সঙ্গে তওবা কবুল হইছে। আদম আলাইহিসসালাম খুশি হইয়া, বর্তমানের কাবা ঘর, ওইখানে কাবা ঘর ছিল, শুধু জায়গাটা ছিল, ওই জায়গার মধ্যে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছে, আল্লাহর শিখানো মোতাবেক নামাজকে শিখাই দিছে। আরো জোরে কন কে? নামাজকার জন্যে ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজকার জন্যে সেই নামাজ পড়তে গিয়া তাড়াতাড়ি না পারাপাড়ি, রমজান মাসে তারাবির নামাজ জোরে পড়েন নাচতে পড়েন। আমাদের এলাকায় কতগুলো হুজুর কয় যে তারাবি মানে তাড়াতাড়ি, আপনারা কি কন? তারাবি শব্দের অর্থ হলো ধীরে ধীরে আরামের সাথে, জোরে কন, ঠিক কি না? অথচ আমাদের এলাকার কথা বলতেছি ভাই, এলাকার খবর তো আমি খুব একটা জানি না, 20 রাকাত নামাজ পড়তে 20 মিনিট হয়, তারপরেও মুসল্লি কয় আর একটু জোরে পড়ালে ভালো হয়। 4 রাকাত নামাজের পরে একটা দোয়া আপনাদের এলাকায় আছে? আমি মসজিদের ইমাম সাহেব, একবার দোয়া পড়তেই আমার পিছনের মুসল্লি তিনবার শেষ করে, চিন্তায় পড়ে গেলাম আমার একবার মুসল্লি তিনবার হয়। এক সময় কইলাম, বাবাজির আমার একবার শেষ না হতি, তোমাকে যদি তিনবার শেষ হয়ে যায়। বলে, হুজুর আপনার তো চর্চা নাই, আমাকে চর্চা আছে। মাথা গরম হয়ে যায়, ইমামের চর্চা নাই মুসল্লির চর্চা। এক সময় কইলাম, দেখি একজন দাঁড়ায় দোয়াটা শোনাও, ও দাঁড়ায় বলতেছে একলা তো পারি না সবার সাথে পারি। চিন্তায় পড়ে গেলাম একলা পারে না সবার সাথে পারে। পরের 4 রাকাতে আমি খেয়াল করলাম, নিজের দোয়াটা বাদ দিয়ে খেয়াল করতেছি মুসল্লির দোয়ার সাইজটা কিরকম। দোয়ার দিকে খেয়াল করে দেখি দুই জায়গায় ঠিক আছে, সুবহানাল্লাহিল মুলকি গুরগুর গুরগুর, এই দুই জায়গায় ঠিক আছে, মাঝখানে খালি গুরগুর মারতেছে। আপনারা বলেন তিনবারের জায়গায় 300 বার যদি এভাবে দোয়া পড়ে, দোয়া পড়ায় কোনো লাভ হবে? নমস্কার জন্যে আদম আলাইহিসসালামের তওবা কবুল হওয়ার কারণে শুকরিয়া স্বরূপ ওই বর্তমানের কাবার ফাঁকা জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। ওই 2 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আজও ফজরের নামাজ হয়ে আছে। বাজান রে, আদম আলাইহিসসালাম 2 রাকাত নামাজ পড়েছে, সওয়াব পাইছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, এইটা শোনার পরে দুনিয়ার ঘুমটা ত্যাগ করে যে বেটারা মসজিদে গিয়া ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আদম আলাইহিসসালামের মতো সওয়াব তাদের আমলে চলে আসবে। দুই রাকাত নামাজ পড়ছে, কয় রাকাত নামাজের শেষ কি দিয়া করেন? আরো ধরে কন, আদম আলাইহিসসালাম ডানে সালাম ফিরাইছে, আপনার আগে কোন দিকে ফিরেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিসসালাম বামে সালাম ফিরাতে চায়, এমন সময় তাকায় দেখে হাওয়া খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? বামের দিকে সালাম ফিরাইতে যাইয়া হাওয়ারে দেখে আদম আলাইহিসসালাম কাবার জায়গা থেকে এত জোরে দৌড় মারছে, কে রে হাওয়া তোর জন্য বেহেস্ত ছাড়ছি, আবার তুই কেন আমার সামনে খাড়া? এত জোরে দৌড় মারছে আদম, আল্লাহ ডাক দে, বলে আদম রে দৌড়াস কেন? আদম কয় আল্লাহ আমি হাওয়ারে নিব না। আল্লাহ কয় তুই যদি হাওয়ারে না নিস তো কে নিবে? আমার বড় দরকার ছিল রে আদম, তোরে তৈরি করে ফেরেশতা দিয়া সেজদা করায় নিছি, কলিজার ছটফটানি বন্ধ করার জন্যে আমি তোর জন্য হাওয়া ট্যাবলেটের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কোন আদম আজকে তুই হাওয়ারে নিবি না দৌড়াস কেন? হাওয়া চিল্লায় বলে, আদম চিল্লায় বলে হাওয়া ভালো জাত না। জোরে কন নাও জুবিল্লা। আদম চিল্লায় কি কয়? হাওয়া ভালো জাত না, ও বেটা গন্ধম তো খাইছে খাইছি, আমারও পর্যন্ত গন্ধম খাওয়াইছে আল্লাহ। ও আল্লাহ ওই হাওয়ারে আমি আর নিবার চাই না। বাজান রে, আজকে বিবি নিয়ে অনেকে সংসার করি, ওই বিবিটা যদি পর্দা হারা হয়, ওই বিবিটা যদি মার্কেট মারে, আজকে বুঝতে পারেন না কিন্তু হাসরের ময়দানে ওই বউ কিন্তু আপনারে ছাড়বে না। রমজান মাস রহমত মাগফিরাত নাজাতের মাস, ঠিক কিনা বলেন ভাই? রমজানের শেষে নাজাতের অধ্যায়ে প্রথম দিকে আমার বাড়ির বেলকুনির সামনে যে সাদেলি ভাইরা গেছে, আমার বাড়ি দেখছে, বেলকুনির সামনে একটা যুবক ছোট বাচ্চারে নিয়া বাবু তো তো বাবু তো তো বাবু তো তো করতেছে, বাচ্চা খালি সমানতালে মিয়ামা করে কানতেছে। ওর হাতে একটা দুধের ফিডার, বোঝেন না ফিডা, ওইটা বাচ্চার মুখে ঢুকাই, কিন্তু বাচ্চা কান্দন থামায় না। আমি কইলাম, বাবা তুমি যতই চেষ্টা করো। কই বলেন কি হুজুর? আমার সন্তান তো। তুমি যে বাপ, যতই চেষ্টা করো তোমার ছেলের কান্না থামাতে পারবে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। আমার কথা কি বুঝতে পারছেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায়ু দরে কত যতন করে মাজন ধরিয়ায়ু দরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো তুমি যতই বাবু তো তো বলেছিল কাম হবে না ওই সন্তানের মাও কি নাই কয় না হুজুর আমি কইলাম মরছে কই মরেও নাই আমার ভাবির সঙ্গে বৌরা নিউ মার্কেটে শাড়ি কিনতে গেছে রমজান মাসে স্বামীর কোলে বাচ্চা দিয়া বউটা ভাবির সঙ্গে নিউ মার্কেটে শাড়ি কিনতে গেছে কইলাম বাচ্চাটারে নিয়ে গেলেও তো পারতো কয় হুজুর আপনি তো মার্কেটের খবর জানেন না মার্কেটে এত ভিড় বউ যদি বাচ্চারে নিয়ে মার্কেটে যায় ভিড়ের ঠেলায় আমার বাচ্চা মারা যাবে এই জন্য আমারে কইছে তুমি তো শাড়ি জীবনেও ভালো কিনতে পারলা না বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে থাকো আমি শুধু যাবো আর আসবো আমি কইলাম বাবাজি ভিড়ের ঠেলায় তোমার বাচ্চা মরবে এটা কি বিশ্বাস হয় বলে হ্যাঁ হয় ভিড়ের ঠেলায় যদি তোমার বাচ্চা মারা যায় এটা যদি তোমার বিশ্বাস তো ভিড়ের ঠেলায় তোমার বইয়ের সাইজ কেমন হচ্ছে চিন্তা করো ভিড়ের ঠেলায় বাচ্চা মরে ওর বিশ্বাস তো ভিড়ের ঠেলায় তোমার বইয়ের সাইজ তোমার বউ যে কোল বালুস হয় হুজুর তাই নাকি আরে তাই কই আর লাভ আছে গানের জাত স্বামী হইয়া বাচ্চা নিয়ে বাবু তো তো মারতে সর বৌরে দিয়া মার্কেট করাও আজকে বুঝতেছো না কিন্তু যেদিন আখেরাতের আদালতে দণ্ডায়মান হবে সেদিন বুঝতে পারবে কোথায় তোমার ঠিকানা জোরে কোন ঠিক কিনা আদম আলাইহিসসালাম দৌড় মারছে হাওয়ারে দেখে বলে হাওয়া নিব না আরাফার ময়দান যারা হজ করছেন কাবা থেকে আরাফার ময়দান কত দূরে হয় তিন সাড়ে তিন কিলো হবে বাজানের চাইতে বেশিও হতে পারে ওই জায়গায় গিয়ে আদম ব্রেক করেছে কাবা থেকে এত জোরে আদম দৌড় মারছে আরাফার ময়দানে আল্লাহ ব্রেক করাইছে জোরে কোন কে করাইছে আদম রে হাওয়ারে নেরে হাওয়ারে ছাড়িস না আদম ব্রেক করেছে আমার আল্লাহ তালা হাওয়ার মহব্বত আদমের কলিজাই দিছে আদম দুইখানা হাত বাড়াইছে এমন সময় এক দৌড়ে হাওয়া গিয়া আদমের বুকের মধ্যে ঢুকছে আস্তে করে আদম হাত ডাবাইছে কলিজার মধ্যে হাওয়া আদমের মহব্বত জমা হইছে আল্লাহ ডাক দে বলে হাতখানা ছাইড়া দে দুনিয়া এমন একটা জায়গা রে আদম আর হাওয়া এইখানে মহব্বত করিস না স্বামী স্ত্রীর মহব্বত ফাঁকা জায়গায় চলবি না সুবহানাল্লাহ কোন আর যদি কোনো স্বামী কয় আমার বউরে নিয়ে রাস্তায় প্রেম করব আপনারা মানবেন রাস্তায় যদি বউরে জাপটা জাপটি করে আপনারা ছাড়বেন এই বেটাই তোর যদি ইচ্ছা হয় ঘরের মধ্যে যা ইচ্ছা কর ঠিক না কোন রাস্তায় এরকম করার সুযোগ স্বামী স্ত্রী হলেও নাই আচ্ছা স্বামী স্ত্রীর সুযোগ যদি রাস্তায় না থাকে তাহলে কলেজের ছেলে মেয়ের সুযোগ কি রাস্তায় আছে যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা বগুড়া আইজুল হক কলেজের নাম শুনছেন একেবারে রেল লাইনের ধারতি কলেজ বুঝলেন একটু দূর থেকে দাঁড়ায় দেখবেন ছেলে আর মেয়েরা কিভাবে বসে আস পিঠের সঙ্গে পিঠ লাগাইয়া একজন বাদাম ছিলতেছে আর একজন খাচ্ছে স্বামী স্ত্রীরা রাস্তায় যদি পিঠের সঙ্গে পিঠ লাগায় খলিফা পাড়ার একজন লোক পছন্দ করবে না ওরা বিশ্ববিদ্যালয় কলেজে গেল কোন অধিকারে পিঠের সঙ্গে পিঠ লাগায় বাদাম খায় একটা বারো কি মুসলমানের চিন্তা করার দরকার আছে কি না বাজান পর্দার আয়াত শুধু কোরআনের মধ্যে থাকে সমাজের মধ্যে চালু নাই আমাদের মা বোনেরা বেপর্দা যদি হয়ে যায় আমাদের সব যুবকেরা নষ্ট হবে জোরে কোন ঠিক কিনা ওয়াজ করতে আমি বলে থাকি ঘরের মধ্যে যদি আপনার শুটকি মাছ থাকে শুটকি মাছ বোঝেন ঘরের দরজা জানলা ঠিক মতো যদি লাইগা না দেন ওই শুটকি থাকবে না বিলাই খাবে বিলাই শুটকির গন্ধে ঘরের কাছে আইসে দেখে ঘরের দরজা ফাঁকা আনন্দ নিয়ে ঘরের মধ্যে ঢুকে দেখে যে পাতিলে শুটকি রাখছে পাতিলের উপরও ঢাকনা নাই বিড়াল সমান তালে শুটকি খায় ঘরের মালিক খসর খসর শব্দ শুনে বাহির থেকে চিল্লায় গিয়ে ঘরের মধ্যে কেডারে এক দৌড়েছে সর্বনাশ, সব সুটকি বিড়াল খাইছে। পিছন দিক থেকে বিড়াল রে খপ করে ধরে কয় বিড়াল, আমার সুটকি তুই কেন খালি? পুনরায় যদি সুটকি খাস তোরে বিশটা ব্যাত মারব। কয় ব্যাত? বিড়ালকে একটা ব্যাত মারলে বিড়াল বাঁচবে না, সেই বিড়ালের উপরে বিশটা ব্যাতের আইন করছে। বিড়াল পুনরায় যদি সুটকি খাস তোরে বিশটা ব্যাত মারব। বিড়ালের উপরে বিশটা ব্যাতের আইন দিয়া বিড়াল রে ছাইড়া দিছে, পূর্বের মতোই দরজা জানলা খোলা রাখছে। বলেন তো পিটন খাওয়ার ভয়ে কি বিড়াল সুটকি খাওয়া ছাড়বে? বিশটা ব্যাতের আইনের কোনো দরকার নাই। দরজা জানলা বন্ধ করে সুটকির পাতিলে যদি ঢাকনা দাও বিড়াল সুটকি খাবার পারবে না। অকর্ণাফি বুয়ুতি কন্যা, এই কোরআনের আইনটা যদি সমাজের মধ্যে চালু হয়ে যায়, একটা মেয়ের বিয়া করতে কোনদিন ছেলে হুন্ডা চাবার পারবে না, কোনো মেয়ের মুখে অ্যাসিড পড়বে না, আমার মা বোনেরা কোনোদিন ধর্ষিত হবে না, জোরে কন ঠিক কিনা? মাজানদেব পর্দার ইলিশ যখন কার্টুন করা হয় আপনারা খেয়াল করবেন, আমি কার্টুন নিদের চোখে দেখছি, কাটের মধ্যে আস্তে করে পলিথিন বিছায়া তার মধ্যে বরফ দিয়া ইলিশ মাছ ঢুকাইয়া দেয়, উপরে তক্তা দিয়া বরফ দিয়া চাপ দেয়, ওই পর্দার ইলিশটা বগুড়া পর্যন্ত সযত্নে চলে আসে, জোরে কন ঠিক কিনা? আর কার্টুন ভরাইতে গিয়া শুধু পলিথিন দিছে বরফ দেয় নাই, মাছ প্যাকেট করে যদি বগুড়াতে পাঠায় বলেন তো মাছগুলো ভালো থাকবে না, পচে যাবে? কার্টুন বগুড়ার জেলে যদি কয় 200 টাকার পচা ইলিশ 100 টাকায় দিবার চাই, বলেন তো একটা খরিদ্দার কি সামনে থাকবে? বলে টাকা নষ্ট করব না, পচা ইলিশ খাবো না। ইলিশওয়ালা বলে ভাই শুধু 100 কেন ফ্রি দিবার চাই, সমস্ত পাবলিক বলে পচা ইলিশ যে ব্যাগের মধ্যে নিব সব সৌদাপাতি নষ্ট হবে, আমি পচা ইলিশ নিব না। বাজান দুনিয়ার একটা ইলিশকে পর্দা না দেওয়ার কারণে, বরফ না দেওয়ার কারণে পয়সা গেলে মাসে ভাতে বাঙালির লোকেরা যেমন ফ্রি দিলেও নিবার চায় না, আমার মা বোনেরা বেপর্দা হওয়ার কারণে পয়সা দেওয়ার কারণে এখন 100,000 টাকার দিবার চাইলে অনেক ছেলেরা বিয়া করতে চায় না, জোরে কন ঠিক কিনা? আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর কোরআন থেকে বললাম মা বোনেরা পর্দা মানবেন, যুবকেরা পর্দানিশী নারী যারা বিয়া করতে হুন্ডা চাবেন না, পর্দানিশী নারী যে বাড়িতে থাকে আমার আল্লাহ রহমত বরকত সে বাড়ির জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ ডাক দিয়ে বলে রে আদম হাওয়া, আরাফার ময়দান হলো মিলনের জায়গা, জোরে কন কিসের জায়গা? 350 বছর এক জায়গায় হাওয়া এক জায়গায় আদম ছিলাম, আমি আল্লাহ আরাফার ময়দানে মিলন ঘটায় দিলাম, এখানে তোমরা অন্য কিছু করবার পারবা না। হাওয়া আদমের হাতটা ধরছে, সাইফা আদম হাওয়ার হাতটা ধরছে, আদম টানে আর কয় হাওয়ারে, গোটা পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গার ভিতরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সন্ধান পাইছি? সুবহানাল্লাহ, পৃথিবীর সব জায়গায় রব্বানা জালাম না বলে কানছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর সন্ধান পাইলাম না। ওই জায়গার মধ্যে মুরাকাবার হালতে বেহেস্তের দরজায় মুহাম্মদ রাসূলুল্লাহরে পাইছি। আয়রে হাওয়া আয়, সে জায়গায় তোরে নিয়ে যাব। বর্তমানের কাবা ঘর ওই জায়গায় আদম হাওয়ারে নিয়ে এসে বললেন হাওয়া এইখানে বসে জিকির কর। সুবহানাল্লাহ, কোন ফালিয়াবুদু রব্বাহাল বাইত কোরআনে আছে না নাই? বাজান দে ওই কাবা ঘরের দাম আছে না নাই? আদম বললেন হাওয়া এইখানে বসে তুই আল্লাহর জিকির কর। হাওয়া বলতেছে আমি তো জিকির করব, আপনি করবেন কি? আদম কয় হাওয়ারে তোরে নিয়া দুনিয়াতে থাকতে গেলে একটা ঘর বানান লাগবে। কি বানান লাগবে? তুই আর আমি যদি ফাঁকা জায়গায় থাকতে চাই থাকা যাবে না, কারণ পুরুষ মানুষ রাত যেখানে কাজ সেখানে, জোরে কন ঠিক কিনা? পুরুষ মানুষ রাস্তায় যদি সারা রাত ঘুমায় কেউ কিছু বলবে? আর একটা যুবতী মেয়ে যদি রাস্তায় ঘুমান তো দূরের কথা, একটু বসে থাকে কেউ ছাড়বে? আদম কয় হাওয়া এই দুনিয়ায় থাকতে গেলে আমার একটা ঘর বানান লাগবে, যে ঘরের মধ্যে তুই আর আমি থাকতে চাই, কারণ আল্লাহ মহব্বত করে বেহেস্তের ঘরে তোরে সৃষ্টি করছে। আদম এইখানে হাওয়া এইখানে বসে জিকির কর, আমি একটু উত্তর দিকে যাবার চাই বাজান। আদম উত্তর দিকে চলে গেছে, সুন্দর জায়গা খুঁজতেছে, জোরে কন কি জায়গা? গোটা পৃথিবী খুঁজে সুন্দর জায়গা পাওয়া যাবে? জোরে কন পাওয়া যাবে? দুনিয়া মনে একটি দুনিয়া, এই মুসলমানের কাছে দুনিয়া হলো আপনার তুচ্ছ জিনিস। বগুড়া যদি আপনারা প্ল্যাটফর্মে যান, প্ল্যাটফর্মের আশেপাশে কিছু ঘর দেখা যায়, কতগুলো গরিব মানুষ পলিথিন কুড়াইয়া কুড়াইয়া একটা ঘর বানাইছে, এরকম 100-200 ঘর দেখা যায়। এর নাম হলো ছিন্নমূল বস্তি, বুঝতেছেন? কোন ধনী লোককে যদি বলা হয় এখানে 100টা ঘর আছে, ঘর তুমি কয় টাকা দিয়া নিবা? কোন লোক কিনবার চাবে? এই মিয়া, এগুলো ঘর পয়সা দিয়ে কেনা যায়? এগুলোর মধ্যে থাকা যায়? আমার পায়খানার সাইজ আছে অনেক ভালো। একটা ধনী লোক রেল লাইনের পাশে বস্তি ঘরগুলো দেখলে যেমন ঘৃণা করে, আল্লাহওয়ালা মুমিন মুসলমান এর চাইতেও দুনিয়াকে কোটি কোন বেশি ঘৃণা করে। জোরে সোরে কন সুবহানাল্লাহ। কারণ তারা জানে এই দুনিয়াতে আইসি পরীক্ষার জন্য। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। আমার আল্লাহ তাআলা আমাদের জীবন আর মৃত্যু পরীক্ষার জন্য সৃষ্টি করেছে। এই নিমিত্তে আমি আপনাদের একটা ঘটনা শোনাতে চাই, আপনারা কি শুনবেন? ভাই খুব খেয়াল করে শোনা লাগবে, ব্যাখিয়ালে শুনলে হবে না। হযরত উমর ফারুক মদিনার মসজিদের মেম্বরে বসে আছেন, কে বসে আছেন? এমন সময় ইয়ামিন থেকে এক দল প্রতিনিধি উমর ফারুকের দরবারে হাজির হয়েছে। ব্যাখিয়ালে শুনলে বুঝতে পারবেন না, প্রতিনিধি আপনারা বোঝেন, গোটা বাংলাদেশ থেকে 300টা প্রতিনিধি সংসদে যায়, যায় কি যায় না? আপনাদের লাখের প্রতিনিধির নাম কি? এখন সব সাবেক হয়ে গেছে। সাবেকের দাম বাংলাদেশে আছে? সাবেক প্রধানমন্ত্রী কোন দাম আছে? সাবেক বিদ্যুৎ নেত্রী কোন দাম আছে? সাবেক এমপি কোন নাম নাই? এই বাংলাদেশের 300টা প্রতিনিধি সংসদে যায়, মাঝে মধ্যে সংসদের অধিবেশন যখন বসে, আপনার রেডিও অন করে আপনাদের মোজাম্মেল হকের কথা শুনবার চান, চান কে চান না? এতগুলো এমপি কথা কয় কিন্তু আমাকে মোজাম্মেলের নাম নাই, রাগ হয় কি হয় না? এলাকার রাস্তাঘাটে ভ্যান গাড়ি সব ভাঙ্গা গেছে কিন্তু রাস্তার কথা মোজাম্মেল হক কোনোদিন কয় না। গরিব মানুষরা না খেয়ে আছে, বাড়ি ঘর ভাঙ্গে গেছে, কোনো কথা কয় না, রাগ হয় কি হয় না? ইয়ামিন দেশ থেকে কতকগুলো প্রতিনিধি অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুকের দরবারে মদিনার মসজিদের মেম্বরে হাজির হয়ে গেছে। অভাবী মানুষের একটা বিশাল তালিকা উমর ফারুকের সামনে হাজির করছে। ইয়ামিন দেশে যারা গরিব মানুষ তাদের একটা তালিকা করে ওই উমর ফারুকের সামনে হাজির করছে। উমর ফারুক তালিকাখানা পড়তেছে, এক নম্বরে একজন মানুষের নাম দেখলেন, নামটি হলো সাইদ ইবনে আমির। নামটা কি? উমর ফারুক চমকে উঠে বললেন, এই প্রতিনিধিরা, গরিব মানুষের তালিকা আমার হাতে দিছ কিন্তু এক নম্বরে যার নাম দেখতেছি ওই ব্যক্তিটাকে মনে হয় আমি তার একটু চিনি চিনি ভাব। প্রতিনিধিরা বললেন, আমিরুল মুমিনিন, এক নম্বরে যার নাম দেখতেছেন তিনি হলেন ইয়ামিনের গভর্নর সাইদ ইবনে আমির। ওমর ফারুক ছোট বাচ্চার মতো কান্দে আর কয়, ইয়ামিনের প্রধানমন্ত্রী যদি এক নম্বর গরিব হয় তাহলে রাজ্যের কাজ কাম করা তো তার জন্য কঠিন হয়ে যায়। বাজান রে, মানুষ যদি গরিব হয়, গরিব হওয়ার কারণে পেটের মধ্যে যদি ক্ষুধা থাকে নামাজ পড়তেও কষ্ট হয়, হয় কি হয় না? আল্লাহর একজন বান্দা নাম হলো হযরতে সালাবা সামনে কাতারে নামাজ পড়ে। নবীর সাহাবি একদিন তাকায় দেখে রাসূল বসে বসে নামাজ পড়তেছে। নবী কইলেন, সালাবা, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? কুমুলিল্লাহি কানিতিন, নামাজের সময় দাঁড়াতে হবে আল্লাহর হুকুম, তুমি বসে বসে নামাজ পড়ো কেন? বলে, না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে হুজুর, আমি যদি না দাঁড়ায় নামাজ পড়তে চাই তাহলে আমার মাথাটা ঘোরে। নবী বললেন, সালাবা রে, আমি জানি রে সালাবা, না খাওয়া দেহে কোনো শক্তি থাকে না, নামাজ পড়তে গেলেও ভালো লাগে না। জোরে কন ঠিক কিনা? উমর ফারুক বললেন, ইয়ামিনের গভর্নর যদি এক নম্বর গরিব হয় তাহলে রাজ্যের কাজকাম করা খুব কঠিন হবে। বাইতুল মাল থেকে সব গরিবের জন্য তিনি বাজেট করছেন, আর গভর্নরের জন্য 1,000 টাকা, কয় হাজার সেই যুগের, 1,000 টাকা আলাদা হয়ে বাজেট করলেন, যাও এই টাকা নিয়ে তোমরা ইয়ামিনের গভর্নরকে দিবে, তার আল্লাহ অভাব যেন দূর করে দেয়। প্রতিনিধিরা খুশি হয়ে ফিরে আইছে যে গভর্নরকে 1,000 টাকা দিবে। সমস্ত গরিবের ভিতরে বাইতুল মালের সম্পদ বন্টন করে 1,000 টাকা প্রতিনিধিরা যখন গভর্নরের কাছে নিয়ে আইছে, খুশি না বেজার? আমাদের মতো নেতারা হলে তো খুশি হবে। যে সমস্ত নেতারা ধরা পড়ছে দুর্নীতির কারণে, এরা গরিব না ধনী? এত ধনী হওয়ার পরেও তারা ত্রাণের টিন চুরি করে খায়। হাই রে নেতা বাংলাদেশে দেখা যায়, 1,000 টাকা দেখে কাল সাপকে দেখলে মানুষ যেমন ভয় করে, সাইদ ইবনে আমির তেমন ভাবে ভয় করে কাঁপতে কাঁপতে পিছন দিকে চলে যায়। প্রতিনিধিরা বলেন, আমিনের গভর্নর, আপনার চাইতে অভাবী গরিব মানুষ আমিন দেশে নাই, 1,000 টাকা পাইলে খুশি হওয়ার কথা পিছন দিকে কেমনে যান? সাইদ ইবনে আমির বলেন, প্রতিনিধিরা, তোমরা বুঝি 1 নম্বরকে ভুলে গেছো? কয় নম্বর? প্রতিনিধিরা বললেন, 1 নম্বর কেডা? 1 নম্বর সাহাবি হযরত আবু বকর, মদিনার খলিফা যখন ছিলেন তার এক ছেলের নাম ছিল আব্দুর রহমান। একদিন মায়ের কাছে বায়না ধরছে, মা আমি একটু মিষ্টি খাবার চাই। কি খাবার চাই? মা বলেছে, বাবা এই মুহূর্তে মিষ্টি কিনে দেওয়ার পয়সা তো তোমার বাবার হাতে নাই। তখন আব্দুর রহমানের বাবা আবু বকর মদিনার খলিফা কন, সুবহানাল্লাহ। সেই সময় তার মা বলতেছে, এই মুহূর্তে মিষ্টি কেনার পয়সা তো তোমার বাবার হাতে নাই। আব্দুর রহমান বলে, মা আমার মনটাই মিষ্টি খাবার চায়। মা বলতেছে, মিষ্টি যদি খাবার চাও, প্রতি সন্ধ্যায় তোমার জন্য 3টা করে খুরমা খেজুর বাজেট হয়, সেখান থেকে 2টা খাও আর 1টা বাঁচাও। 5 দিন পরে 15টা খুরমা খেজুর জড়ো হয়েছে, মায়ের হাতে জমা দেয়। আব্দুর রহমানের মান ওইটা প্রতিবেশী মহিলার কাছে 1 দিরহামে বিক্রি করে ওই টাকাটা স্বামীর হাতে দিয়ে দেয়। কাল সাপকে দেখলে মানুষ যেমন ভয় করে, ওই 1টা টাকা দেখে হযরত আবু বকর চমকে উঠে বলে, বিবি এ টাকা তুমি পাইলা কোথায়? বিবি এই 1টা টাকা তুমি পাইলা কোথায়? আবু বকরের বিবি বলে, স্বামী রে এমন কোন সংসার আপনার নয় যে 1টা টাকা চুরি করা যায়। সুবহানাল্লাহ বলেন। মদিনার খলিফা হযরত আবু বকর, তার সংসার এমন নয় যে 1টা টাকা চুরি করা যায়। আর আমার বউ কয়, 1 বছর আপনার পকেট হাতালে 6,000-7,000 টাকা কামাই হয়, আপনি জানবারই পারেন না। আমার মতন থুইয়া মুইয়া বক্তা ওই শীতের সময় জ্যাকেট গাওত দেয়, কোট গাওত দেয়, আপনারা দেখেন না তো? যখন টেস্ট থেকে নামে, পাবনার লোকের একটা নিয়ম আছে, বক্তা যখন টেস্ট থেকে নামে কতগুলো লোক দৌড় এসে মুসাফা করে, শুধু মুসাফা করে না, এর মধ্যে 10 টাকা দেয়, 20 টাকা দেয়, এগুলো সব পকেটের মধ্যে রাখি। তো কোন পকেটে কয়টা ঢুকাই খেয়াল নাই, কমিটির লোকেরা যে বিদায় করে এটা আসল পকেটে তুই রাখা দিই ভাই, বাড়ির যা এই টাকাটা বের করে রাখি, বাদ বাকি টাকার দিকে খেয়াল নাই। বউ কইছে, 1 বছর পকেট হাতায় 6,000-7,000 টাকা পাওয়া যায়।
আলহামদুলিল্লাহ,
আমাদের মতন তুইয়া মুইয়া তারকে পকেট হাতায় 6,000-7,000, আর আবু বকর বিবি বলতেছে, আপনার সংসার এমন না যে 1টা টাকা চুরি করা যায়। এই বিবি তাহলে পাইলা কোথায়? আপনার ছেলে আব্দুর রহমান মিষ্টি খাবার চাই, 5 দিন হলে কুরমা খেজুর কম খাইয়া খাইয়া বাসায় আমার কাছে 15টা জমা দিস। প্রতিবেশী একজন মহিলার কাছে 1 দিরহামে বিক্রি করছি, এই টাকা আপনার হাতে দিলাম, আব্দুর রহমানকে একটু মিষ্টি খাওয়াবেন। হযরত আবু বকর এক হাতে ছেলে আব্দুর রহমানের হাতটা ধরছে, চল রে বাবা যাই। আব্দুর রহমান ভাবতেছে, বাবা বুঝি আমার মিষ্টির দোকানে নিয়ে যায়। একটানে মসজিদ নবীর বারান্দায় চিৎকার দিয়ে বলে, রে মজলিসে সুরার সদস্য সাহাবীরা, প্রতি সপ্তাহে আমার জন্য 10টা দেরহাম তোমরা বাজেট করেছ, দেখো দেখো 1টা দেরহাম আমার বাইসে গেছে। আব্দুর রহমান কান্দার বলে, বাবা 5 দিন হলে কম খাইয়া খাইয়া মিষ্টি খাওয়ার আশায় খুরমা খেজুর মায়ের হাতে জমা দিছি বাবা। আবু বকর বলে, আব্দুর রহমান রে 5টা দিন কম খাইয়া খাইয়া যদি বাঁচা যায়, আমি তোর বাবা হইয়া তোরে নসিহত করি, যতদিন দুনিয়ার বুকে বাঁচবি বাবা আর বেশি খাস না রে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন ওয়ালা তাসতাহি আনফুসুকুম, জান্নাতি তুই যা চাবি আমার আল্লাহ তাই তোরে দিয়া দিবে। সাইদ ইবনে আমির বলেন, এই আমিনের প্রতিনিধিরা, 1 নম্বর সাহাবী হযরত আবু বকর কি তোমরা ভুলে গেছ? কেন বা আমার অভাবের কথা খলিফা ওমরের কাছে শুনাইছো? এই শোনার কারণে 1,000 টাকা দিছে, আমার টাকার কোনো দরকার নাই, তবে আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, তোমাদের নেতাকে তোমরা মানো, এই হুকুম কার? উমর ফারুক যখন আমার জন্য 1,000 টাকা পাঠায় দিছে, এ টাকা আমি নিব না, তবে তার সম্মানাতে আমি গ্রহণ করব। 1,000 টাকা নিয়া ইয়ামিনের যত গরিব মানুষ ছিল সব গরিবের মধ্যে বন্টন করেছে। কোন সুবহানাল্লাহ, এবছর চলে গেল, কি বিরক্ত হচ্ছেন আপনারা? বছর চলে গেল, দ্বিতীয় বছরে আবার ওই সমস্ত প্রতিনিধিরা খলিফা উমরের সামনে হাজির হয়ে গেছে। কার সামনে হাজির? খলিফা উমরের সামনে। অভাবী মানুষের তালিকা নিয়ে হাজির হয়েছে। উমর ফারুক নামগুলো পড়তেছে, 1 নম্বরে সাইদ ইবনে আমরের নাম। সবত একটু রাগ করার কথা, গত বছর না 1,000 টাকা তার জন্য তোমারে দিলাম, তোমাদের দিলাম, 1,000 টাকা কি তারে দেও নাই? প্রতিনিধিরা কান্দার বলে, আমিরুল মুমিনিন, আপনি তো 1,000 টাকা দিছেন, কিন্তু 1,000 টাকা তো নিজের জন্য গ্রহণ করে নাই, সব টাকা গরিবের মধ্যে বন্টন করছে। আমরা কইলাম, আপনার চাইতে গরিব তো ইয়ামিন দেশে নাই, আপনি কোন গরিব রে দান করেন? সাইদ বিন আমের কান্দার কয়, বাটার ভিতরে শান্তি আছে, খাওয়ার ভিতরে নাই। সুবহানাল্লাহ কইলেন না? কেমন মানের নেতা, ইয়ামিনের গভর্নর, বাটার ভিতরে শান্তি আছে, খাওয়ার ভিতরে নাই। আর আমাকের নেতার চরিত্র হলো, খাওয়ার মধ্যেই শান্তি আছে, বাটার ভিতরে নাই। উমর ফারুক মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়ামিনের প্রতিনিধিরা, অচিরেই আমি ইয়ামিন দেশে যাব। সুবহানাল্লাহ, কোন ইয়ামিন দেশের প্রতিনিধিরা ইয়ামিনে ফিরে এসে ঘোষণা করলেন, ইয়ামিনের জনগণেরা, অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর খুব শীঘ্র ইয়ামিনে আসতেছে। সমস্ত ইয়ামিনের জনগণ খুশি হয়েছে, কে আসতেছে? আরো ধরে কন, শুধু কি খলিফা উমর? আল্লাহর নবী বলেছেন, আমার পরে এই দুনিয়ায় কেউ যদি নবী হতো, লাউকানা উমর, সেই নবীর নাম হতো হযরত উমর। সুবহানাল্লাহ, কোন আল্লাহর নবী বলেছেন, আমার উমার যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান 40 দিন যায় না। সে উমর ইয়ামিন দেশে আসতেছে, ইয়ামিনের জনগণেরা খুশি হইয়া বিরাট একটা টেস্ট করেছে। কি করেছে বলেন? আমার মতন একটা বক্তারে আপনারা সাধারণ জায়গায় বসাতে পারবেন না বলে উঁচু একটা টেস্ট করছেন, করেন নাই, এখানে আবার সোফা চেয়ার দিছেন, বাজান দিয়ে বক্তা চেয়ারে বসে ওয়াজ করবে। আল্লাহর বান্দা হযরত উমর এমন একজন মহান মানুষ ছিলেন, যাকে বরণ করার জন্য ইয়ামিনের জনগণেরা বিরাট একটা টেস্ট করেছে। ওই টেজের উপর একটা চেয়ার রাখছে, ওই চেয়ারে হযরত উমর বসে ইয়ামিনের জনগণকে একটু নসিহত করবেন, কারণ আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে হযরত উমরকে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। উমর ফারুক হাশরের ময়দানে কার কাতারে থাকবে? নবীদের কাতারে দাঁড়াবে। সেই উমর ইয়ামিনে আইছে, হাজার হাজার মানুষ সামনে দাঁড়ানো, উমর ফারুক টেজের উপরে উঠে বলতেছে, এ ইয়ামিনের জনগণেরা, মদিনা থেকে আমি ইয়ামিনে আইছি ওয়াজ করার জন্য আসি নাই, আমি ইয়ামিনে আইছি আমার দরদি ভাই সাইদ ইবনে আমেরকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, বলেন কোথায় সাইদ ইবনে আমের? এই ইয়ামিনের গভর্নর সাইদ ইবনে আমের কোথায়? চলে আসো ভাই, আমি মদিনা থেকে ওয়াজ করতে আসি নাই, আমি তোমারে প্রাণ ভরে দেখতে চাই। ইয়ামিনের জনগণ চিল্লায় কয়, ও মদিনার খলিফা হযরত উমর, এত মহব্বত নিয়া মদিনা থেকে ইয়ামিন আইছেন সাইদ ইবনে আমেরকে দেখতে, কিন্তু আপনি কি জানেন আমাদের গভর্নর সম্পর্কে আমাদের 4টা অভিযোগ আপনার কাছে আছে। কয়টা অভিযোগ? উমর ফারুক বলেন, যে মানুষ গোটা ইয়ামিনের মধ্যে 1 নম্বর গরিব, 1,000 টাকা দিলেও যে গ্রহণ করে না, গরিবদের মধ্যে দান করে দেয়, ওই মানুষের সম্পর্কে কোনো অভিযোগ তো থাকার কথা না রে ভাই। ইয়ামিনের জনগণ চিল্লায় বলে, আমাদের গভর্নরের ব্যাপারে চারটা অভিযোগ আপনাকে শোনাতে চাই। ওমর ফারুক বললেন, কি কি অভিযোগ আমি শুনতে চাই? এক নম্বর অভিযোগ হলো, প্রতিদিন কার্যালয়ে আসে ঠিকই, কিন্তু সময় মতো আসে না, দেরি করে আসে। অভিযোগ ভালো না খারাপ? ডিসি সাহেব 9টার সময় আসার কথা, যদি 12টার দিকে আসে অফিস ভালো চলবে না খারাপ চলবে? আমাদের গভর্নর প্রতিদিন কার্যালয়ে আসে কিন্তু সময় মতো আসে না। 2 নম্বর অভিযোগ হলো, হঠাৎ একদিন কার্যালয়ে আসেই না। 3 নম্বর অভিযোগ হলো, মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে যায়। আর 4 নম্বর অভিযোগ হলো, রাত্রিবেলা বাড়িতে যাইয়া শত ডাকা ডাকি, কেউ যদি দরজায় ডাকে, কোনদিন সাইদ ইবনে আমির দরজা খুলে মানুষের সঙ্গে কথা বলে না। ওমর ফারুক চমকে উঠলেন, ইয়ামিনের জনগণের, সাইদ ইবনে আমিরের ব্যাপারে এমন অভিযোগ তোমরা করছো? সাইদ ইবনে আমিরের মুখে আমি শুনতে চাই, অভিযোগ যদি সে বলে সত্য তাহলে গভর্নর হিসাবে থাকার কোনো যোগ্যতা তার নাই। কোথায় রে সাইদ ইবনে আমির? জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ করছে, আমি তোমার মুখে শুনতে চাই। সাইদ ইবনে আমির আসামির মতো দাঁড়িয়ে বলে, ইয়ামিরুল মুমিনিন, জনগণ যে অভিযোগ করছে সব অভিযোগ সত্য, একটা অভিযোগ মিথ্যা করে নাই। সত্য বলতে আপত্তি আছে? গভর্নরের লোভে যদি বলে না না আমিরুল মুমিনিন এরা যা বলছে সব মিথ্যা, আমাদের কতকগুলো নেতা এরকম বলে কি বলে না? কয় না রে ভাই, আমি তো কিছুই পাই নাই, কাম করব কেমনে? হ্যাঁ, অন্য দলের প্রধানমন্ত্রী হয়েছে তো, আমার দলের নাই, এজন্য একটা কামও পাই নাই, এজন্য বেটা সমানে লক্ষ লক্ষ টাকা তুলছে আর ঢাকায় বসে বসে খাইছে, ওটা বলে না? অভিযোগগুলো সত্য? ওমর ফারুক এবার সিয়ারে বসে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আমি এখানে বসেছি বলে মনে করো না যে আমি বিচারক হয়েছি। বিচারক হলেন কে? আরো জোরে গণ, কে? আজকে আমরা মানুষ হইয়া বিচার করি, এ মানুষটা ভালো না ওই ভালো, এরকম বলি কি বলি না? ভাল্লা 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 ভাল্লা। আচ্ছা, কোন মানুষ কি বলতে পারে লোকটা ভালো না? বলতে পারে? তাহলে তো নিজেই বিচারক হলো, ঠিক না ভাই? বিচারক কে? একবার আমাদের একজন নবী নাম মুসা কালিমুল্লাহ বিচারের আসনে বসেছেন, লোকজন এসে কয় লোকটা মারা গেছে হুজুর, নামাজ পড়ে নাই, জিকির করে নাই, জিনা করছে, চুরি করছে, ব্যভিচারি করছে, মানুষ খুন করছে, লোকটা মারা গেছে। মুসা বললেন, এত খারাপ মানুষকে নর্দমায় ফেলে দাও। কোথায় ফেলে দাও? নর্দমায় ফেলে দাও। লোকজন লাশটা নর্দমায় ফেলে দিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর আল্লাহ ডাক দে, বলে মুসা রে বিচারক কে ডা, তুমি না আমি? মুসা চমকে উঠে কয়, বিচারক তো আপনি। কয়, বিচার করলো কে ডা? মুসা কয়, আমি করছি। কয়, কেন করলা?